বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাউকুযাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 8 মে, 25 বৈশাখ এবং ফার্সি 18 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার তৃতীয় বার্ষিকীতে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে আকস্মিকভাবে ফেরি চলাচল বন্ধের নির্দেশনায় যাত্রী দুর্ভোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি হামলা, নিন্দা জানিয়েছে ইরান সহ বহু দেশ, নীরব সৌদি আরব। ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে আমেরিকা কিছুই পায়নি, ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, দেখা দিয়েছে নানা শঙ্কা। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সমস্ত রেকর্ড ভঙ্গ, একদিনে মারা গেছে 4,187 জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনি ভূখণ্ডের পবিত্র আল আকসা মসজিদে বর্বর ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। গতরাতে আল আকসা মসজিদে নামাজ আদায়ের সময় মুসল্লিদের উপর বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা মুসল্লিদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে। বিশ্ব আল কুদস দিবসে এই বর্বর সহিংসতা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সহিংসতায় আহত 88 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের একজনের একটি চোখ নষ্ট হয়েছে, দুজনের মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন এবং দুজনের চোয়াল ভেঙে গেছে। এ সময় কয়েকজন মুসল্লিকে ইহুদিবাদী সেনারা ধরে নিয়ে যায়। এই ঘটনার জন্য ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। এই ইস্যুতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পবিত্র কুদস দিবসে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হামলার কঠোর নিন্দা জানায় ইরান। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তুরস্ক, কাতার, কুয়েত ও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা বিবৃতি দিয়েছে, তবে সৌদি আরব নিন্দা জানাতে অস্বীকার করেছে। দেশটি শুধু বলেছে ইসরায়েলের একতরফা পদক্ষেপ আবার শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা নস্যাৎ করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরবে কিনা সেটা তাদের বিষয়। পরমাণু সমঝোতা কেবল তখনই পুনরুজ্জীবিত হবে যখন আমেরিকা প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। খাতিব জাদে লিখেছেন, এনবিসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছি, পরমাণু সমঝোতায় ফেরা বা না ফেরার বিষয়টি শতভাগ নির্ভর করছে আমেরিকার উপর, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আমেরিকাকে এই বাস্তবতা উপলব্ধি করতে হবে, 2015 সালে পরমাণু সমঝোতা সইয়ের সময় যে দর কষাকষি হয়েছিল সেরকম সুযোগ আর নেই, তখনই ওই পর্বের ইতি ঘটেছে। ইরানের শীর্ষ পরমাণু আলোচক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে আমেরিকা সহ সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিক। তিনি বলেন, ইরানের দাবি পরিপূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত ভিয়েনা আলোচনা অব্যাহত থাকবে। গতকাল ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনা শেষে আব্বাস আরাকচি সাংবাদিকদের এ সম্পর্কে ব্রিফ করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতার সব পক্ষ এখন এটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে আন্তরিক। আরাকচি বলেন, আমরা আমেরিকার পক্ষ থেকে যে খবর পাচ্ছি তা হল তারাও এই সমঝোতায় ফেরার ব্যাপারে আগ্রহী, এজন্য তারা এখন পর্যন্ত নিষেধাজ্ঞার বড় অংশ তুলে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে। ভিয়েনা আলোচনায় ইরান, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আমেরিকা নিজের কাছে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকে $100 কোটি অবমুক্ত করতে পারে বলে একটি নিউজ চ্যানেল যে খবর দিয়েছিল তা অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস এক টুইটার বার্তায় লিখেছেন, আমরা একতরফাভাবে ইরানের অর্থ মুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছি বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। আমেরিকা একতরফাভাবে কোনো পদক্ষেপ নেবে না, বরং দ্বিপক্ষীয়ভাবে উদ্যোগ নেওয়া হলে তখনই এই কাজ করবে ওয়াশিংটন। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এক রিপোর্টে দাবি করেছিল, ইরান যাতে মানবিক কাজে ব্যবহার করতে পারে সেজন্য জো বাইডেন সরকার ইরানের $100 কোটি অর্থ অবমুক্ত করার কথা চিন্তাভাবনা করছে। ইরানের পক্ষ থেকে এই খবরের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে আমেরিকা কিছুই পায়নি। 2015 সালের সই হওয়া পরমাণু সমঝোতা থেকে ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। শুধু তাই নয়, তিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে গিয়ে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলছেন। এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। ঠিক সে সময় সিনেটের ক্রিস মার্ফি এ কথা বললেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আজ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
যেমনটি আশঙ্কা করা হচ্ছিল সেটি সত্য প্রমাণিত করে বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আজ শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম গণমাধ্যমকে বলেছেন, দেশে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। এই ভেরিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন, তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন। এছাড়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় ভারতীয় স্ট্রেন ধরা পড়েছে, যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। করোনার ভারতীয় ধরনটি B.1.167 নামে পরিচিত। ভারতে বর্তমানে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই ধরনটি ভূমিকা রাখছে বলে স্বাস্থ্যবিজ্ঞানীরা ধারণা করছেন। বিশ্বে অন্তত 20টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের এই মারাত্মক ভারতীয় ভেরিয়েন্টটি শনাক্ত হয়েছে। এর আগে গত 6 ফেব্রুয়ারি করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরনের অস্তিত্ব মেলে বাংলাদেশে। এছাড়া গত 5 জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা 6 জনের দেহে করোনা ভাইরাসের আরেকটি নতুন ধরন পাওয়া যায়, যেটি এর আগে ডিসেম্বরে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছিল। এদিকে দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর এই সংখ্যা গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে দেশে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮৮৭।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আল কুদস দিবস ও জুমাতুল বিদার রাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও প্রায় দেড় শতাধিক মুসল্লিকে রক্তাক্ত আহত করার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। সংগঠনটি বলেছে, নামাজরত মুসল্লিদের উপর হামলা ইসরায়েলি বর্বরতার নগ্ন বহিঃপ্রকাশ। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন। তারা বলেন, সাম্রাজ্যবাদী অপশক্তির সহযোগিতায় অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের সাথে বর্বর ও নৃশংস আচরণ করে আসছে, কিন্তু দুঃখজনকভাবে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা এই বর্বরতা বন্ধ না করে বরং ইসরায়েলকেই সমর্থন করে যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কোনোভাবেই কাউকে দাঙ্গা করতে দেব না, সাম্প্রদায়িকতার সঙ্গে কোনো আপোষ নয়। তিনি আজ কলকাতায় রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কোনোভাবে কাউকে দাঙ্গা করতে দেব না, সাম্প্রদায়িকতার সঙ্গে কোনো আপোষ নয়। তিনি আজ শনিবার কলকাতায় রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, এলাকায় কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থেকে নজর রাখবেন। আর যদি দাঙ্গা করতে চায় কেউ, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন।
এখন সবাই শান্তিপূর্ণভাবে থেকে, শান্ত থেকে, মানুষের সাথে যোগাযোগ রেখে কোভিড পেশেন্টদের হেল্প করে এলাকায় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেদিকে সতর্ক থেকে সজাগ দৃষ্টি রেখে নজর রাখবেন। আর যদি দাঙ্গা করতে চায় কেউ, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন এবং পুলিশকে বলবেন অ্যাকশন নিতে। আমি কোনো রকম দাঙ্গা করতে যাব দেব না,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য বিধানসভায় তৃতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হন বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে বিজেপি বিধায়করা আজ অধিবেশন বয়কট করেছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা কটাক্ষ করে বলেন, যে বিরোধীরা জিতে এসেছেন তারা বেশিরভাগই জিতে এসেছেন নির্বাচন কমিশনের দয়ায়। তারা স্পিকার নির্বাচন বয়কট করেছেন, ওদের তো জনগণই বয়কট করেছে। নির্বাচন কমিশন না থাকলে ওরা ৩০টা আসনও পেত না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে প্রাণঘাতী করোনায় একদিনে ৪১৮৭ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। গোটা করোনা পর্বে একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৪,১,০৭৮টি নয়া সংক্রমণ হয়েছে। একই সময়ে ৪১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২,৩৮,২৭০ জন করোনা রোগীর মৃত্যু হল। সৌদি আরব বলেছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি প্রণয়ন বিষয়ক কর্মকর্তা রিদ কারিম লি বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনার যেসব খবর বেরিয়েছে তা সত্য, তবে দুই পক্ষের আলোচনার ফলাফল এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, আলোচনার সম্ভাব্য ফলাফল নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেহরান রিয়াদ আলোচনার কথা স্বীকার করা হল। কিছুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে ইরাকে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। ইরানও এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেনি, বরং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে সম্প্রতি বলেছেন, তেহরান সবসময় রিয়াদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানায় এবং এটাকে দুই দেশের জন্য কল্যাণকর বলে মনে করে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন। ইরান ও সৌদি আরবের মধ্যে ৫ বছর ধরে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজ থেকে তিন বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিলেন। কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে নতি স্বীকারে বাধ্য করাই ছিল তারই বেরিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য। এই তৃতীয় বার্ষিকী সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
আজ থেকে তিন বছর আগে অর্থাৎ 2018 সালের 8 মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিলেন। এর আগে বহুবার তিনি এই সমঝোতার সমালোচনা করে একে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করে এ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। পরমাণু সমঝোতার পর ট্রাম্প প্রশাসন তা মেনে চলতে অস্বীকৃতি জানানোই এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাবও লঙ্ঘন করায় তারা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। এমনকি ওয়াশিংটনের বেআইনি দাবি তেহরানকে মেনে নিতে বাধ্য করার জন্য ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন এবং পরমাণু সমঝোতাকে রক্ষার যে কোনো চেষ্টার বিরোধিতা করেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 12টি দাবি মেনে নিতে ইরানকে বাধ্য করার চেষ্টা চালিয়েছিলেন। তিনি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার পূর্ব শর্ত হিসেবে ওই 12টি দাবি উত্থাপন করেছিলেন, যা কিনা আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের হাসির খোরাকে পরিণত হয়েছিল। ওই 12টি প্রস্তাবের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়া, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব ও তৎপরতা থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ ট্রাম্প প্রশাসন চেয়েছিল ইরানকে সম্পূর্ণ বশে আনতে। প্রেসিডেন্ট ট্রাম্প ধারণা করেছিলেন সর্বোচ্চ চাপ সৃষ্টি করে ওয়াশিংটনের ইচ্ছে মতো নতুন করে পরমাণু সমঝোতায় ইরানকে রাজি করানো যাবে। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এমন সময় ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন যখন ইরানের ব্যাপারে তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ট্রাম্পের উপদেষ্টা জন বোল্টন, যিনি সবচেয়ে উগ্র ও কট্টরপন্থী হিসেবে পরিচিত, তিনিও স্বীকার করেছেন যে ইরানের ব্যাপারে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প ভুল করেছেন এবং তার এই পদক্ষেপ মার্কিন স্বার্থের পরিপন্থী। বাইডেন বলেছেন তেহরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন শুরু করলে ওয়াশিংটনও এই চুক্তিতে ফিরে আসবে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল তেহরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু করবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতিতেও আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, তবে সরকার হঠাৎ করে পদ্মায় ফেরি চলাচল বন্ধ রাখায় মাঝপথে আটকা পড়েছে বহু যাত্রী। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের বিস্তারিত প্রতিবেদন।
করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে পথে পথে। এরই মধ্যে আকস্মিকভাবে আজ শনিবার সকাল থেকে পদ্মা নদী পারাপারের ফেরি চলাচল বন্ধ রাখার সরকারি নির্দেশনা জারি হয়েছে। এ কারণে হাজার হাজার যাত্রী মাঝপথে আটকা পড়ে চরম দুর্ভোগের কবলে পড়েছেন। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বা BIWTC-র আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারা দেশে লকডাউন চলছে। এরই মধ্যে মাত্র দুটি ছোট ফেরি দিয়ে এতদিন পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপার করা হচ্ছিল। তবে ঈদ উপলক্ষে শুক্রবার থেকে এই নৌপথে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যায়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে উঠে পড়ে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, ফলে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ, আজ সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়টি অন্তত শুক্রবার দিবাভাগেই জানানো দরকার ছিল, তাহলে যাত্রীরা এভাবে ঘাটে আসতেন না আর ভোগান্তিতেও পড়তে হতো না। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটি এর নৌ ট্রাফিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, কর্মস্থল ত্যাগ করার বিষয়ে সরকারিভাবে বারণ থাকলেও ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষেরা সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে। সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া পুলিশ ও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বিভিন্নভাবে মাইকিং করে তাদেরকে ঘাট ত্যাগ করার অনুরোধ জানানো হয়। ঘাটের পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীদেরকে ফিরিয়ে দেয়। অনেক যাত্রী ফিরে গেলেও হাজার হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ যাত্রী ফেরি চালু হবে এমন আশা নিয়ে ঘাটে অবস্থান করতে থাকে। এদিকে চলমান চতুর্থ দফার লকডাউনের মধ্যেই গণপরিবহন খুলে দেয়া হলেও আন্তঃজেলা বাস বা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচলে অনুমতি দেওয়া হয়নি, আর এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের মধ্যে। এ অবস্থায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্র্যাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আজ শনিবার বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চালু করার দাবি জানিয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এবারে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি হামলা, নিন্দা জানিয়েছে ইরান সহ বহু দেশ, নীরব সৌদি আরব। ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে আমেরিকা কিছুই পায়নি, ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, দেখা দিয়েছে নানা শঙ্কা। এবং ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সমস্ত রেকর্ড ভঙ্গ, একদিনে মারা গেছে 4,187 জন। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।